Hello.
আজ বুধবার রয়েছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনী এবং ধর্মভিত্তিক রাজনীতির অবস্থান। অনুষ্ঠান পরিচালনা করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা শুরু করতে যাচ্ছি শগুফতা নাসরিন কুইন। আপনাদের যেমন বললেন, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর অবস্থান, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। কারণ বাংলাদেশে চলতি ঘটনাবলী এই বিষয়টির উপরই প্রবাহিত হচ্ছে বর্তমানে। আজকে আমাদের প্যানেলে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে আছেন ডক্টর কামাল হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্র ও আইনমন্ত্রী, এবং 1972 সালের বাংলাদেশে যে সংবিধান রচনা হয়েছিল তারই একজন প্রণেতা। ডক্টর কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
সঙ্গে রয়েছেন ডক্টর শাদিন মালিক, তিনি হচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান এবং বিশিষ্ট আইনজ্ঞ। ডক্টর শাদিন মালিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আর আমরা এখন চেষ্টা করছি নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সৈয়দ মোহাম্মদুল্লাহকে ফোনে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে না। হ্যালো সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি লাইনে আছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সংশোধনী বিলটি হলো এবং তারপরে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর অবস্থান, এই নিয়ে আমাদের আলোচনা। এবং শ্রোতারা অবশ্যই প্রশ্ন করছেন এবং করবেন, তো আমরা তাহলে শুরু করি। আপনারা যে আপনাদের মূল্যবান সময় আমাদের দিচ্ছেন তার জন্য আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখছি। ধন্যবাদ আপনাদের। তো আমরা প্রথম প্রশ্নে যাই, টেলিফোন বাজছে।
আসসালামু আলাইকুম, আমি সাইফের রহমান ওসমানী জিতু লস অ্যাঞ্জেলেস থেকে বলছিলাম।
আসসালামু আলাইকুম।
তো আমার প্রশ্ন হচ্ছে যে 71-এর মানবতা বিরোধী অপরাধীর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2013 যেটা গেল রোববার সংসদে পাশ হয়েছে, সেই আইনটিতে অপরাধীর ব্যক্তির সঙ্গে এবার সংগঠনকেও যুক্ত করা হয়েছে। তো এই নতুন সংশোধিত আইনের আওতায় ব্যক্তি শাস্তির বিধান নির্ধারিত হলেও সেখানে কিন্তু দোষী অভিযুক্ত ব্যক্তির সংগঠনের ওই শাস্তির বিষয়টি কিন্তু এখানে উল্লেখ নেই অথবা এই আইনে একেবারেই যুক্ত হয়নি। তো আমার প্রশ্ন যে অভিযুক্ত কোনো সংগঠনের অপরাধের বিচার করতে হলে এক্ষেত্রে শাস্তির বিষয়টি তারা কেমন করে সমাধান করবেন? ধন্যবাদ।
ধন্যবাদ সাইফুর রহমান ওসমানী জিতু আপনার প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নটি নিয়ে আমাদের যারা প্যানেলে আছেন তিনজনের কাছেই যাব, যে ব্যক্তি বিশেষের শাস্তি বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে কিন্তু সংগঠনের ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা নেই। ডক্টর কামাল হোসেন।
না, এই জিনিসটা তো আমি প্রথমে যখন আপনার বয়সের যে প্রশ্ন করেছিলেন আমি এটি বলেছিলাম যে এখানে তো শাস্তির বিধানটা নেই, কেন কোন ব্যাপারে একটা অপরাধের জন্য আইনে থাকে সে অপরাধের জন্য কি শাস্তি থাকে সেটা আইনে থাকে, এখানে সেটা নেই। তো এটা কিভাবে বলা হচ্ছে কোর্ট এটা বিচার করতে পারবে, কিন্তু শাস্তির কোনো বিধান নাই।
তো তাহলে কি এটা মানে ন্যায়সঙ্গত হলো এই যে সংশোধনী? ডক্টর শাদিন মালিক, আপনি কি বলবেন?
সংগঠনের বিচারের ব্যাপারটা এনেছিলেন, তো একটা হতে পারে যে তখন যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে হয়েছিল, পার্লামেন্টে পাশ হয়ে গেল, হয়তো এটা মানে কোন ওনারা আইন বিশেষজ্ঞ বা আইনবিদের সাথে বা সংশ্লিষ্ট লোকের সাথে কথা বলতে পারেন নাই, তো এখানে হয়তো একটু অসাবধানতা বশত বা তাড়াহুড়ার কারণে হয়তো কিছুটা ভুল হয়ে গেছে। বাট এই জন্য হয়তো সরকারের মধ্যে মনে হলো যে আমি কালকে না আজকে শুনলাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রয়োজন হলে আবার সংশোধন করা হবে। অথবা এখানে হ্যাঁ সাজিদা বলেছেন, যেটা বলেছেন যে কিছুটা হয়তো এখানে অস্পষ্টতা আছে, তবে এটা কারেক্ট করা যাবে বা সংশোধন হয়তো করা যাবে।
সৈয়দ মাহমুদুল্লাহ,
এখানে দুইজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ বিশেষ করে ডক্টর কামাল হোসেন আছেন, তারা বলেছেন। আমার একটা জিনিস মনে হয়, আনাড়িপনা তো দেখা যাচ্ছে পদে পদে এই পুরো বিচার প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই, তারপরে ভিতরে দুরভিসন্ধিমূলক লোকজনেরও কর্মকাণ্ড থাকতে পারে, যে প্রথম থেকে এমন সব লোককে প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল যারা নাকি জামাত সংশ্লিষ্ট এই ধরনের অভিযোগ এসছে এবং একজনকে সম্ভবত বাধ্য দেওয়া হয়েছে, এই একটা ব্যাপার আছে। ফলে এখনো সর্ষে ভূত আছে কিনা এটা একটা বিষয়। আনাড়িপন আরেকটা কথা, যিনি মানে আইন মন্ত্রী তিনি তো আইনের লোক, তারপরে আমাদের আইন বিভাগে সরকার আইন মন্ত্রণালয়ে আইন বিশেষজ্ঞরা সত্যি থাকেন, তারাই ছোট্ট একটা ব্যাপার একজনের বিচার করা হবে কি শাস্তি হবে এই সাধারণ ব্যাপারটা তাদের নজর এড়িয়েছে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তৃতীয় আরেকটি সন্দেহ হতে পারে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপিনিয়নের প্রতি সরকারের উপর কতটা আন্তর্জাতিক চাপ আছে যে জামাতকে নিষিদ্ধ করার ব্যাপার নিয়ে, সেটা তো আমরা ঠিক জানি না, এবং সেটাতে সরকার ভিতরে ভিতরে কতটা তাদেরকে সমীহ করে চলছে সেটারও একটা ব্যাপার থাকতে পারে, যে তারা সত্যি এটা জনমতের চাপে হয়তো করা হচ্ছে এই আইনের সংশোধনটা করা হয়েছে, কিন্তু তারা জামাতকে নিষিদ্ধ করতে চায় না। জামাতকে নিষিদ্ধ করা একেবারে মানে এরা সংগঠন হিসাবে জড়িত ছিল অপরাধমূলক কর্মকাণ্ডে, মানবতা বিরোধী কর্মকাণ্ডে একাত্তরে, এদের সম্পর্কে সে ধরনের নীতি নেওয়া নিষিদ্ধ করা অত্যন্ত সহজ হতে পারে। যেটা হতে পারে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপার নিয়ে এটা কতটা গণতন্ত্র সম্মত সে সম্পর্কে অনেকের প্রশ্ন আছে, কিন্তু জামাতের ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই।
ডক্টর কামাল হোসেন বা ডক্টর স্বাধীন মালিক, আপনারা কেউ কিছু বলবেন?
না, এর পরের প্রশ্নটা আসলে যে প্রশ্ন উনি তুলেছেন এটা ঠিকই, যে এটা ঢালাও ভাবে সব ধর্মভিত্তিক, এটা না ধর্মভিত্তিকের একটা ব্যাখ্যা তো হতে হবে আর কি। আমরা যেটা ধর্মনিরপেক্ষতা যেটা নীতি সে 72-এ করা হয়েছে, ধর্মের অপব্যবহার রাজনৈতিক স্বার্থে এটা নিষিদ্ধ করা হয়েছে, এবং তখনও যে দল ধর্মকে অপব্যবহার করে এবং অপব্যবহার নিয়ে আলাপ হতে পারে যে কি ধরনের অপব্যবহার হয় সেটা তো আমরা দেখেছি কিভাবে অপব্যবহার হয়, বিশেষ করে 71-এ কিভাবে হয়েছিল, 70-এ কিভাবে নির্বাচনের সময় হয়েছিল, এগুলো আমাদের মানে অভিজ্ঞতা আছে যে হোল ইলেকশনে সাম্প্রদায়িকতাকে যেভাবে বাতাস দেওয়া হয়, বিভেদ সৃষ্টি করা হয় সমাজে, এক সম্প্রদায়ের ব্যক্তিদের আরেক সম্প্রদায়ের ব্যক্তির বিরুদ্ধে, এটাও অপব্যবহার। দ্বিতীয় হলো যে এই যেসব ধরনের অপরাধ হয়েছে এটাকে ধর্মের দোহাই দিয়ে মানে উৎসাহিত করা এসবগুলো করার ব্যাপারে, তো এই ব্যাপারগুলো যে সবাই চোখে ধরা পড়েছে এবং কোনো মানুষ যে মানে একদম ধার্মিক মুসলমানও এটাকে মানে নিন্দা করবে যে ধর্মকে এভাবে অপব্যবহার করা।
হ্যাঁ, একটু আগেই যেমন প্রশ্নটি উঠলো যে এটা তাড়াহুড়ো করে সংশোধনী করা হলো, কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিল তার সংশোধনী যদি করা হয় তো সেটা কি খুব তড়িঘড়ি করে করা উচিত ছিল কিনা, অনেক শ্রোতার কাছ থেকে সে ধরনেরও প্রশ্ন আমরা পেয়েছি লিখিত ইমেলে, যে যদি কেউ বলেন যে না মানে খুব তাড়াহুড়ো করে এই ট্রাইব্যুনাল সংশোধনী বিলটি উত্থাপন করা হয় পাস করা হয়, কিন্তু কতটা সেটা যুক্তিসঙ্গত ছিল, যে তাড়াহুড়ো করার কি কারণ ছিল এক্ষেত্রে? ডক্টর স্বাধীন মালিক,
এটা একটা মানে একটা ওভারঅল কনটেক্সট, যেটা একটা জিনিস বুঝতে হবে যে ধরেন যুদ্ধ অপরাধ, যুদ্ধ অপরাধের বিচার এবং যুদ্ধ অপরাধ আইন, এটা এখনো মানব সভ্যতায় নতুন জিনিস, মানে হাতে গোনে বলা যাবে যে নুরেমবার্গ, টোকিও, রুয়ান্ডা, ইউগোস্লাভিয়া, বাংলাদেশ, ক্যাম্পুচিয়া, এরকম হাতে গোনে বলা যাবে যে মানব সভ্যতায় 7টা কি 8টা দেশে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, তাই না? আর এবং ওই সংক্রান্ত মানে 7টা কি 8টা দেশে এখন মানে একটা ওই রোম স্ট্যাটিউট হচ্ছে ওটাকে আমি বাদ দিচ্ছি, আন্তর্জাতিক এখন আইন হয়েছে, কনভেনশন হয়েছে 2002 সালে, এটা বাদ দিলে এই বিচারটা হলো সব দেশে সব সমাজের জন্যই নতুন, মানে চুরি ডাকাতি খুন রাহাজানি এটা যে কোনো সমাজে শত শত বছর ধরে বিচার হচ্ছে, কিন্তু যেটা একেবারে নতুন জিনিস সেইটার ওইটার বিচার করা, ওইটার আইন করা বা মানে ঢাকায় ধরো এখন যে মানবাধিকার বিচার সরি যুদ্ধ অপরাধের বিচার চলছে, এই বিচারে যারা যে 6 জন বিচারপতি জড়িত আর গোটা বিশ্বের 30 জন আইনজীবী জড়িত, এর বাইরে আমাদের কিন্তু থিওরিটিক্যাল পড়াশোনা, আমরা কেউই যুদ্ধ অপরাধ আইনে বা যুদ্ধ অপরাধ সংক্রান্ত কখনো বিচারে সম্পৃক্ত হই নাই। ধরো সুপ্রিম কোর্টে যে আরো 100 জন বিচারপতি আছেন, তারা বিদেশ চিন্তা করে আপনি অন্য যে কোনো ব্যাপারে হোক, টাকা পয়সার ব্যাপারে, জমি জমার ব্যাপারে, কোন ডাকাতের ব্যাপারে সবাই বিচার করেছেন, আমাদের আইনজীবীদের অভিজ্ঞতা আছে সবকিছুই, এটা তো ওই ওই ব্যাকগ্রাউন্ডে বুঝতে হবে। আমি বলছি যে ওই ব্যাকগ্রাউন্ডে বুঝছে যে হ্যাঁ এখানে তাড়াহুড়া ছাড়াও যে বিচারটা ভুল হতে পারে, কারণ এই আইনের অভিজ্ঞতা আমাদের কারো নাই। আর দুনিয়াতে যেটা চিন্তা করে দেখেন যে এই 7-8টা দেশের কথা বললাম, এই 7-8টা দেশের যে বিচার হয়েছে এর বাইরে কিন্তু কোনো দেশের আইনে আপনি যুদ্ধ অপরাধ সংক্রান্ত আইন খুঁজে পাবেন না। ফলে যুদ্ধ অপরাধ আইনের ব্যাখ্যা কি, মানে কি, এইটা হলে কি হবে না হবে, এটা আমি বলছি যে অনেকটা মানব জাতির ইতিহাসে আইনের এই দিকটা একেবারে নতুন। অতএব এই জন্য কিছুটা ভুলভ্রান্তি হবে, এই জন্য আমি এটাকে যে লিবারেলি ওই অর্থে মানে অত সমালোচনা গুলো ভাবে দেখি আমি রাজি না, এবং এই জন্যই অন্য কোনো আইনে ভুল করলে সংবিধান সংশোধনে ভুল করলে আমি সবসময় সাংঘাতিক সমালোচনা করি, কারণ সংবিধান আমেরিকান সংবিধান থেকে শুরু করে প্রায় 1200 বছরে এবং দুনিয়ার প্রত্যেকটা দেশেই সংবিধান আছে, অর্থাৎ সংবিধানে মানে সংশোধন করলে বা আইন করলে এটা সমালোচনা করা যায়। দিনের যে কোনো দেশের সংবিধানের অভিজ্ঞতা দেখতে পারা যাবে, মানে ওদের বিচার ব্যবস্থা দেখতে পারা যায়। অতএব ওই জন্য এটাকে আমি ওই ষড়যন্ত্রের চোখে বা দেখবো না, এটা আমি দেখবো যে সিম্পল তাড়াহুড়ার মধ্যে প্লাস ওই শাহবাগের নবজাগরণ চত্বরে তরুণদের একটা চাপ আছে, এবং আইন সবসময় জনগণের একটা ইচ্ছা দূরীকরণ হলেই আমরা বলি যে এটা ভালো আইন, তো এই সরকারের ওই চাপের মুখে আছে এবং এই জন্য আইন করেছে। এবং মানে আমেরিকাতে এখন যেসব আইনের কথা হচ্ছে, ওবামা যেগুলি বলছেন, একদিকে জনগণের মানে ইচ্ছা আছে আরেকদিকে বিরোধিতা আছে, তো জনগণের ইচ্ছাকে নিয়ে আইন হয়েছে এখানে, ওই জন্য ওইটাকে আমি ষড়যন্ত্রমূলক ভাবে কোনো ভুল দেখবো না, এটা দেখবো যেটা নর্মাল হিউম্যান এরর হতে পারে, এবং আমি ওই দৃষ্টিতেই দেখছি এটা।
আচ্ছা, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে তারপর অন্য শ্রোতার প্রশ্নে যাব।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এরপরে আবার টেলিফোন বাজছে, দেখা যাক কোথা থেকে কে বলছেন। হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হক বলছি, টরন্টো কানাডা থেকে। যে আজকে বলতে চাই যে এখন পর্যন্ত যুব সমাজ তাদের জায়গায় অটল এবং নতুন নতুন লোকের জনসমাবেশে বেড়েই চলেছে, কারণ তারা তাদের দাবি এখানে বসেই কার্যকরী করতে চায়। এই সমাবেশ থাকা অবস্থায় জামাত শিবির পুনরায় তাণ্ডব লীলা চালায়। আমি এবং বাংলার জনগণ বিশ্বাস করি যে জামাত শিবিরকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত না করলে বাংলার জনগণকে স্বস্তিতে থাকতে দেবে না। পরিশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, অতি অল্প সময়ের মধ্যে ট্রাইব্যুনাল আইন অ্যামেন্ডমেন্ট করে মিনিস্ট্রি এবং অ্যাসেম্বলি থেকে পাশ করার জন্য এবং প্রেসিডেন্টের অ্যাপ্রুভেলের জন্য।
ধন্যবাদ। কানাডা থেকে জানাবাজি, এটা আসলে যেটা বলতে চাচ্ছেন যে জামাতকে চিরতরে বিচারিত না করলে বাংলাদেশে স্বস্তি আসবে না। স্যার মাহমুদুল্লাহ, আপনি কি এই মতামতের সাথে একমত পোষণ করেন?
এটা দুটো দিক আছে, একটা হচ্ছে আইন করে নিষিদ্ধ করার ব্যাপার, যেটা ওই যে সম্প্রতি যে আইন তারা পাশ করেছেন সেখানে তাদের যদি রাষ্ট্রবিরোধী ভূমিকা প্রতীয়মান হয় আদালতে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করার একটা প্রভিশন শাস্তির ব্যবস্থা থাকা উচিত ছিল, সম্ভবত সেভাবে করা যেতে পারে। কিন্তু এমনিতে যেটা হচ্ছে তা হলো জনমত তৈরি করতে হয়, জনমত যদি তৈরি না থাকে তাহলে এই ধরনের কোনো কঠোর ব্যবস্থা নেওয়া টিকিয়ে রাখা মুশকিল হয়। সেই জন্য এই যে শাহবাগ চত্বরে যে অভূতপূর্ব ঘটনা ঘটছে ইজিপ্টের তাহরির স্কোয়ারের মতো, এটা এই যে বাংলাদেশের সকল আধুনিক মানে বাংলাদেশ যে ভূমিতে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি, এই এই ভূখণ্ডের সবচেয়ে বড় এবং বোধহয় মাদার অফ অল রিভল্ট এন্ড রিভলিউশন এবং মুভমেন্ট হচ্ছে যেটা আমরা কাল পালন করব বাংলাদেশের ভাষা আন্দোলনের দিন। তো সেটার থেকে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা দেশ স্বাধীন করেছি, এবং এইবারের এটার উপরেও তার যে প্রভাব নেই তা আমি বলবো না। ফলে এই আন্দোলন থেকেও মানে বাংলা ভাষা আন্দোলন যেরকম সকল আন্দোলনের প্রায় সূতিকাগারের মতো, এই আন্দোলনও আমাদের একটা নতুন চেতনা, নতুন দিক উন্মোচন করছে বলে মনে হয়। এর থেকে কেবলমাত্র এই ইস্যুতে, যে ইস্যুতে তারা আন্দোলন করছে এটাতে থাকবে এটা তা না, এই আন্দোলন থেকে অন্যান্য আন্দোলন দাঁড়াবে বলে আমি আশা করি। এই যে গোষ্ঠী ভিত্তিক রাজনীতি আমাদের দেশকে, দলকে একটা গোষ্ঠীর ভিতরে কুক্ষিগত করে রাখা, এবং এই যে প্রচন্ড অপরাধ হচ্ছে, প্রচন্ড মানে দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন, আমার ধারণা এই তাহরির স্কোয়ার যেটা বাংলাদেশে হলো আমাদের শাহবাগ স্কোয়ার, এই শাহবাগ স্কোয়ার থেকে সেই ধরনের আন্দোলন ছড়িয়ে পড়বে, দানা বাঁধবে বলে আমার বিশ্বাস।
মানে মিশরের তাহরির স্কোয়ার থেকে শাহবাগ
ধরনের মানে পরিস্থিতি সৃষ্টি হলে, এখন যেটা হয়েছে এই শাহবাগ স্কোয়ারে যে দাবি উঠছে জামাতকে নিষিদ্ধ করার, এটা দেশব্যাপী এই আন্দোলনের সাথে লোক সারা শহর, বিভিন্ন দেশের শহরে, গ্রামে, নগরে আন্দোলন করছে, পরে সম্ভবত আমার ধারণা এটা সম্ভব জামাতকে নিষিদ্ধ করা এবং আইনে সেই প্রভিশনটা থাকা উচিত ছিল।
ডক্টর কামাল হোসেন,
আমি ওনার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে এই যে শাহবাগ আমরা যেটা লক্ষ্য করছি, এখানে সচেতন ছাত্র সমাজ তাদের বিবেকের তাড়নায় সেখানে তারা এই উদ্যোগ নিয়েছিল যে আমরা সুবিচার চাই, যে এতদিন পরে দেরিতে হলেও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখানে আমরা চাই কার্যকরভাবে আইন প্রয়োগ করা হোক এবং সেই একই অপরাধের জন্য আমরা দেখতে চাই যে শাস্তি হচ্ছে, এর মধ্যে কোনো রকমের অন্য কোনো প্রভাব না পড়ে এবং বিচার প্রক্রিয়া কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো চাপের মুখে কোনো কিছু করে না, স্বাধীনভাবে তারা এই বিচারটা সম্পন্ন করুক। এটা আমি মনে করি অলমোস্ট একটা জাতীয় ঐক্যমত্যে পরিণত হয়েছে, কিন্তু ছাত্রদের মধ্যে এই এই জিনিসটা, সেই কথা যেভাবে তারা তুলে ধরছে যে এই ব্যাপারে আপোষহীনভাবে তারা একটা অবস্থান নিচ্ছে যে এখানে কোনো রকম এটা নিয়ে কোন রকমের এখানে দলীয় রাজনীতি যেন না হয়, কোন রকমের প্রভাব এখানে না পড়ে, এটা সারা এটা এটা জাতীয় কর্তব্য, এটা কোনো দলীয় ব্যাপার না যে এটা দলীয় কোনো সুবিধার জন্য বিচার করা হচ্ছে, করে আমরা নির্বাচনের জন্য কোনো সুবিধা নেব, এইগুলো মোটেই এর মধ্যে মানুষ দেখতে চায় না। এটা হলো একটা জাতীয় কর্তব্য যেটা 42 বছর ধরে আমরা অপেক্ষা আছি, জাতি হিসাবে আমাদের উপরে এটা কর্তব্য পড়েছে, কেননা এই যে ঘটনাগুলো ঘটলো 71-এ, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে যে গণহত্যা, মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটেছে এবং এই ব্যাপারে যে কোনো জবাবদিহিতা হবে না, কোনো শাস্তি হবে না, এটা কোনো সমাজই মেনে নিতে পারে না। যেভাবে আমাদের এই জিনিসটা মানে এতদিন লাগলো, আমরা জানি যে এটা বিভিন্ন রকমের যে আঘাত আক্রমণ সংবিধানের উপরে হলো, সেই কারণে এটা বিলম্বিত হয়েছে, আজকে যখন এসছে এটা সুযোগ, এটা সদ্ব্যবহার করা হোক, এটাই হলো মূল দাবি। আর আমি সেটা মনে করি যে তাদের যে মূল যেটা হয়েছে, তাদের ন্যায় নীতি বোধ, ছাত্র আমাদের যুব সমাজের সুবিচারের দাবি, এটা যেটাকে অন্যভাবে কোনোভাবে অপব্যাখ্যা করার কোনো কারণ নেই, অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি যে নিজেও দেখেছি যে এটা সময় যে স্বতঃস্ফূর্ততা এর মধ্যে আছে, এরা কিভাবে নিজে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছে যে আমরা কোন রকমের এখানে দলীয় ব্রিফ নিয়ে আসিনি, আমরা এখানে একটা সারা জাতির যেটা দাবি সেটাকে আমরা এখানে তুলে ধরছি, এটা এটাতে খুবই একটা আশার আলো আমরা দেখছি যে নীতি আদর্শকে ধরে ন্যায় নীতি বোধ, ন্যায় অন্যায় বোধ এখানে আবার জাগ্রত হয়েছে, যেখানে আমরা বলা শুরু করেছিলাম যে না না সেসব অতীতের কথা ভুলে যান, এখন মানুষের আদর্শ নীতি নিয়ে ব্যস্ত না, এখন মানুষ অন্যভাবে ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, ব্যক্তি স্বার্থকে বড় করে দেখছে, অর্থাৎ এই জিনিসটা থেকে বাংলার মাটি থেকে আজকে বাংলার এই তরুণ সমাজ সে উত্তর দিচ্ছে যে না আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, এই আজকে বিশেষ করে 21-এ রাতে 1-1.5 ঘন্টা পরে আমরা সব শহীদ মিনারের দিকে যাচ্ছি, তো সেই ঐতিহ্য যে তখনও ছেলেরা অন্যায়ের বিরুদ্ধে, আমাদের ছেলেমেয়েরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল 60-এর দশকে, যখন সাম্প্রদায়িকতাকে নিয়ে অনেক রকমের সে সামরিক শাসক চেষ্টা করেছিল আমাদের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করতে, সেই বৃহত্তর ঐক্য গড়ে উঠল 69-70-এ, আমরা সামরিক শক্তিকে সরালাম, স্বাধীনতার সংগ্রাম হলো, সেই সাম্প্রদায়িকতার ভিত্তিতে সেই যুদ্ধ অপরাধগুলো করা হলো। এই যে যুদ্ধ অপরাধে আইনের যে অপব্যবহার হলো সেটাকে নিয়ে কিন্তু আমরা সেই সংবিধানে সেই জন্য বিধান করেছিলাম যে রাজনীতি থেকে ধর্মকে নিয়ে এসে অশুভ উদ্দেশ্য হাসিল করা এটা মহা অপরাধ। এটা যেমন সাংবিধানিক আইনেও আমরা এটা অপরাধ মনে করি, ধর্মের ভিত্তিতেও যদি আমরা এটা বিচার করি, এটা কোনো ধর্ম বলে না যে ধর্মের নামে গণহত্যা হোক, ধর্মের নামে মেয়েদেরকে পাইকারি ভাবে ধর্ষণ করা হোক, এটা যে এত জঘন্য এটা আমাদের অভিজ্ঞতা, তার আলোকে কিন্তু আমাদের সংবিধানে 12 অনুচ্ছেদ আমরা করেছিলাম।
ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, আপনি কিছু যোগ করবেন?
সংবিধানের যে সুষ্ঠু মূল্যবোধ এবং যে সুষ্ঠ মূল্যবোধের উপরেই সংবিধান প্রতিষ্ঠিত, এটা তো আমরা সবাই ডক্টর কামাল হোসেনের কাছ থেকে শিখেছি, আর কিছুটা হয়তো পরে মাহমুদুল হোসেন স্যারের লেখা থেকে শিখেছি। এখানে যখন উনি যেটা বললেন সেটাই, যে সংবিধানের মূল চেতনা হলো কিছু সুষ্ঠ মূল্যবোধ এবং এই ধর্মভিত্তিক রাজনীতি এইটা ওই সুষ্ঠ মূল্যবোধের অংশ না। স্যারের কথা আমি প্রতিদিনই করছি, হ্যাঁ, এবং এই মানে একটা সুস্থ দেশে ধর্মের অপব্যবহার অপপ্রয়োগ করে যে রাজনীতি হতে পারে, এটা কোনো সুস্থ দেশ, সুস্থ মূল্যবোধের দেশ, সুস্থ রাজনীতির দেশে এটা কোনো মতেই হতে পারে না। আমাদের দুর্ভাগ্য যে মাঝখানে বাংলাদেশ হওয়ার পরে সারা দিনের যে 12 অনুচ্ছেদের কথা বললেন, যে সংবিধান করেছিলেন, মাঝখানে আমাদের দুর্ভাগ্য যে কয়েক দশক সেই সুস্থ মূল্যবোধ থেকে আমরা দূরে সরে গেছি। এখন শাহবাগের তরুণদের মানে নবজাগরণের চেতনায় আমার আবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে আমাদের ওই মূল জায়গাটি আবার ফিরিয়ে দিতে হবে।
শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিই, আমরা আজকে ভয়েস অফ আমেরিকা থেকে হ্যালো ওয়াশিংটনে আলোচনা করছি আন্তর্জাতিক অপরাধ আইন ট্রাইব্যুনাল সংশোধনী এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর অবস্থান। আপনারা সরাসরি টেলিফোন করে আমাদের প্রশ্ন করতে পারেন, ফোন নাম্বার 2026193062। আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব, দেখি ফোন বাজছে। হ্যালো,
হ্যাঁ, ডাক্তার বিকাশ নন্দন ঘোষ, খুলনা, বাংলাদেশ। স্বাধীনতার 42 বছর হতে গেল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বাধীনতাবিরোধী জামাত চক্র বা তাদের নেতাদের নিয়ে মানবাধিকার যে বিষয়টা তার উপরে বিচার হচ্ছে যে লঙ্ঘনটা তারা করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই বিচারে একজন যাবজ্জীবন কারাদণ্ড পেলেন, তার বিরুদ্ধে আজকে তরুণ প্রজন্ম শাহবাগের স্বাধীনতা চত্বরে গণজামায়াতে ফাঁসি চাই স্লোগানে মেতে উঠেছে। এর ফলে দেখা যাচ্ছে যে দেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের প্রাণে আশার সঞ্চার হয়েছে, হয়তোবা তারা স্বাধীনতা বিরোধী চক্রের একটা সুষ্ঠু বিচার দেখে যেতে পারবে। আমার প্রশ্ন, এই যে বিচার প্রক্রিয়া সুষ্ঠু মানে শুরু হয়েছে বা চলছে, এতে কি মুক্তিযোদ্ধাদের স্বাভাবিক যে প্রশ্নটা যে হয়তোবা শান্তিপূর্ণভাবে সুন্দর একটা বিচার তারা দেখে আত্মতৃপ্তি নিয়ে মরতে পারবে, আদৌ কি সেটা সম্ভব হবে?
ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখি আমাদের প্যানেলে যারা আছেন তাদের এই প্রশ্নের জবাব তারা কি দেন। ডক্টর বিকাশ রঞ্জন খুলনা থেকে প্রশ্ন করলেন যে মুক্তিযোদ্ধারা কি সুষ্ঠু বিচার তাদের এই জীবনকালে দেখে যেতে পারবেন কিনা। সৈয়দ মাহমুদুল্লাহ,
এখন সুষ্ঠু বিচার দেখে যেতে পারবেন বলে তো আশা করছে সারা জাতি, কিন্তু বিচার প্রক্রিয়া যেটা দেখা গেল যে লোক দেশে ছিল না, এরকম একজন আসামিকে ফাঁসির দণ্ড দেওয়া হলো, প্রায় একই রকম অপরাধ বা আরো জঘন্য অপরাধে মানে অভিযুক্ত আরেক ব্যক্তি, তাকে যাবজ্জীবন দেওয়া হলো। এই পুরো ব্যাপার নিয়ে মানে একটা প্রশ্ন আসছে, কি বাইরের কোনো চাপ আছে বা জনম ব্যাপার কি আছে বা অন্য কোনো দলকে বেশি অসন্তুষ্ট না করার কোনো একটা মনোভাব আছে? কারণ এই সরকার যদিও আওয়ামী লীগ একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে ডক্টর কামাল হোসেনের দল, তিনি প্রথমে তো এই দলেই ছিলেন এবং আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তি তারা এই দলের আপনার সেকুলারিজমের প্রতি তাদের অঙ্গীকার, কিন্তু মাঝে মাঝে সন্দেহ হচ্ছে কেন। আমি বলি, সুপ্রিম কোর্ট এরশাদ এবং জিয়াউর রহমান মিলে আমাদের সংবিধানকে একেবারে তছনছ করে দিয়েছিলেন, এটাকে মানে ধর্ম নিরপেক্ষতাকে বরবাদ করিয়ে দিয়েছিলেন, বাদ দিয়ে দিয়েছিলেন। সেটা সুপ্রিম কোর্ট ওই সমস্ত সংশোধনীগুলোকে বাতিল করে দিয়ে একদম ঠিক করে দিয়েছিলেন। সেইটাকে আবার এই সরকার এই সেকুলারিজমের প্রতি কমিটেড বলে দাবি করে যে সরকার, সেই সরকার একেবারে আবার ওই ওই দুইজনের ওই দুই স্বৈর শাসকের সামরিক শাসকের সেগুলা রেখে আবার ঠিক করে দিয়েছে। আবার এতদিন পর্যন্ত আন্দোলন হচ্ছিল যে এটা 72 সংবিধানে ফিরে যাবে মূল সংবিধানে, তা না করে তারা ওই তছনছ অবস্থা আবার ফিরে নিয়েছেন এবং সুপ্রিম কোর্টের এই যে রায়গুলো প্রায় বাতিল করে দেওয়ার মতো অবস্থা করেছেন তারা। কিছু ন্যূনতম ব্যাপার ছিল যে সমস্ত রাষ্ট্র পরিচালনার জন্য কিছু কিছু কাজ হয়ে গেছে যেগুলো বাতিল করা যায় না, সেই জন্য সংশোধনী দরকার ছিল, কিন্তু তারা ওই সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো সেগুলাকে আবার রেখে দিয়েছেন। ফলে সেটা একটা, এবং আপনার আবুল কালাম আজাদ যাকে যিনি বিদেশে ছিলেন তাকে ফাঁসি দেওয়া হলো, দেশে ছিলেন না কিন্তু যে লোক দেশে আছে তাকে দেওয়া হলো যাবজ্জীবন। এই সব কিছু মিলিয়ে এবং সর্বশেষ এই যে সংশোধনী, এতে দলের সংগঠনের বিচার করা যাবে প্রভিশন রাখা হচ্ছে, কিন্তু বিচার করে কি রায় দেবে সেটা নেই, শাস্তি কি হবে সেটা নেই, সবকিছু মিলে কেন যেন একটা সংশয় হচ্ছে ব্যাপারটা, বুঝছেন তো? ফলে আমি জানি না, আমি তো সারা জাতির সাথে এই তরুণদের সাথে এই শাহবাগ স্কোয়ারের এই উত্থানের সাথে একমত হয়ে আমিও চাই তাদের সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার হোক, স্বচ্ছ বিচার হোক, কিন্তু সন্দেহ হচ্ছে।
ডক্টর কামাল হোসেন, ডক্টর স্বাধীন মালিক, আপনারা এই বিষয়ে কোনো সংক্ষেপে কিছু মন্তব্য করুন।
না না, ওনার সঙ্গে আমরা মানে একমত, যিনি প্রশ্ন করেছিলেন উনি যে আকাঙ্ক্ষা ওনার যে 42 বছর পরে দেরিতে হলেও একটা সুষ্ঠু বিচার যেন, শুধু মুক্তিযুদ্ধ না, আমি তো মনে করি তখন 7.5 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল, এখন 16 কোটি মানুষ দেশে, আমি মনে করি সকলেই চাইবে যে এই যে আমরা যে জাতি যে আক্রান্ত হয়েছিল 71-এ,
জি
জাতির কাছে একটা দায়িত্ব রেখে গেছে, যারা ভিকটিম যারা মারা গেছে যারা শহীদ সবাই একটা দায়িত্ব আমাদের উপরে দিয়ে গেছিল যে এই ব্যাপারে যেন বিচার হয়। বঙ্গবন্ধু 10 জানুয়ারি দাঁড়িয়ে বলেছিলেন এখানে যেসব জঘন্য ঘটনা ঘটেছে নিজের হাতে কেউ আইন তুলে নিও না, আমি আশ্বাস দিচ্ছি যে আমরা আইন অনুযায়ী বিচার করব। সেটার আজকে শুরু হয়েছে সে প্রক্রিয়াকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, সকলে এটাকে এই প্রক্রিয়া সফল হোক এটা চায়, এবং এই ঐক্যমতটা আবার এই ছাত্র যুব সমাজ এটা তুলে ধরছে এবং সেই প্রমাণ করছে যে এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, এখানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি কোনো রকমের স্বার্থকে না জড়িয়ে জাতীয় স্বার্থে এটা করা উচিত, ন্যায় বিচারের সাথে ন্যায়ের স্বার্থে এটা হতেই হবে, হওয়া উচিত।
ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক।
ছোট্ট একটা কথা অ্যাড করবো, হ্যাঁ এই সন্দেহের এই প্রশ্নগুলি আসতো না, আশাজনক স্কোপই থাকতো না যদি সরকার প্রথম থেকে ডক্টর কামাল হোসেনের মতো মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকজনকে বিচার মানে আইনজীবীকে অল্প কিছু বিচার জানেন, সম্পূর্ণ সময় হতে না হলেও একটা দুটা বিচার যিনি সম্পৃক্ত করতেন এই বিচার প্রক্রিয়া, এবং ওনার মতো এবং ওনার পরে যারা দেশে বড় বড় আইনজীবী আছেন তাদেরকে যদি প্রক্রিয়া একটু হলেও ইভেন যেটা বলে সিম্বলিক্যালি একটু যদি যুক্ত করতেন তাহলে মানে এই প্রশ্নগুলির কোনো মানে স্কোপ কোনো সুযোগ থাকতো না। ওইখানে সরকার ভুল করেছে এবং ফলে এই এই মানে এই সন্দেহগুলি তৈরি হচ্ছে।
আচ্ছা, আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
হ্যালো হ্যালো হ্যালো,
সালামালাইকুম।
হ্যাঁ বলুন।
যে আমার আসলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন।
আপনি হ্যালো, আপনি কে বলছেন, আপনি কোথা থেকে বলছেন?
আমি না বাংলাদেশ থেকে নাসির হুদা বিকি বলছি।
হ্যাঁ বলুন।
আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে আন্তর্জাতিক অপরাধ যে আইনটা পাশ হলো, হ্যাঁ এতে করে কি বাংলাদেশের রাজনীতির উপর কি কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এতে আপনাদের আপনার বা আপনাদের অভিমতটা কি, যে আপনারা কি বুঝতে পারছেন
বাংলাদেশের রাজনীতির উপরে ভবিষ্যতে এর কোনো প্রভাব পড়বে কিনা এই সংশোধনী করার জন্য?
এই নিয়ে যে হ্যাঁ যে এই আইনটি পাশ করা হলো যে এতে করে কি রাজনীতির উপর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা।
আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর স্বাধীন মালিক,
রাজনীতির বিরূপ প্রভাব নিশ্চয়ই পড়বে না। এখন যেটা হচ্ছে আছে, এটা রাজনৈতিক দিক নিশ্চয়ই আছে যে ওই সংগঠন কথাটা যোগ করা হলো এবং ওই সংগঠন কথাটা যোগ করার কারণে মানে জামাত ইসলামীর মতো যাদের উগ্র জঙ্গিবাদী যারা ধর্মের অপব্যবহার করে অপব্যাখ্যা করে ওই রকম দল দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অবশ্যই এটা যে ওই অর্থে আছে যে রাজনৈতিক এটার একটা মানে প্রভাব হবে। আমি ওই সেন্সে বলছি যে এটা খুবই আইনগত এবং এই একটা আইনের ফলে এরকম জঙ্গিবাদী দেশ অশান্তি সৃষ্টিকারী দলকে যদি এই আইনের আওতায় নিষিদ্ধ করা হয় তাহলে এটা রাজনৈতিক দিক থাকলে এটা নিঃসন্দেহে দেশের জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য, আমাদের উন্নতির জন্য নিশ্চয়ই ভালো হবে।
আচ্ছা, ধন্যবাদ। আরেকটি ফোন আসছে অনেকক্ষণ থেকে, দু তিনবার হ্যালো, দু তিনবার বোধহয় চেষ্টা করে লাইনটি তিনি পেয়েছেন, আমরা সেই শ্রোতার প্রশ্ন নিয়ে নিই। হ্যালো,
হ্যালো, আমি আকবর হাজার কিরণ নিউ ইয়র্ক থেকে।
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আসলে এত একটা অসম্ভব জরুরি বিষয়, মানে যেটা সারা জাতির মানে মন প্রাণ পড়ে আছে যে বিষয়টার দিকে, সেই বিষয় নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন, সেজন্য সবকিছুর আগে কিছু বলার আগে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। আপনার প্রশ্ন ভাই?
আর প্রশ্ন হচ্ছে যে আসলে মানে আমরা যেটা আশা করছি এই পুরো জাগরণ থেকে, আমরা কি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো? এটা আমাদের আমার মতো হাজার মানে কোটি কোটি মানুষের মানে প্রশ্ন আর কি, যে আমরা কি শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, আমরা কি এইভাবে একতাবদ্ধ থাকতে পারবো, এটা আমার মানে জানবার বিষয় বা নিজের ক্ষেত্রে নিজের প্রশ্ন আর কি। ধন্যবাদ।
আমি ডক্টর কামাল হোসেনের কাছে ফিরে যাচ্ছি প্রশ্নটি নিয়ে, প্রথমে আসছি আমি আপনাদের তিনজনের কাছে জানতে চাইবো, ডক্টর কামাল হোসেন কি বলবেন?
না দেখেন, উনি যে আশঙ্কা প্রকাশ করছেন এটা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে, যে এত বড় আমাদের সে ঐক্যর যে ঐতিহাসিক বিজয় সে 16ই ডিসেম্বর, এটা ধারাবাহিক ভাবে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি সেখানের বিজয় থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত আমরা নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি, বিজয় অর্জন করেছি, কিন্তু আমরা অশুভ চক্রর আক্রমণের শিকার হয়েছি পরপর। এই যে 71-72-এর পরে 75, এটা সংবিধানের বিরুদ্ধে আঘাত, স্বাধীনতার বিরুদ্ধে আঘাত, কিন্তু আমি যেখানে আশার আলো দেখি যে আমরা এই পরাজয় মেনে নিই নাই। যারা ভেবেছিল যে এই ধরনের একটা আক্রমণ করে তারা সব আমাদেরকে উল্টা পথে নিয়ে নেবে, 42 বছর পরেও দেখেন কিন্তু আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি নীতি আদর্শকে কেন্দ্র করে। সংবিধানে যে নীতিগুলো আমরা লিখেছিলাম, তারা ভেবেছিল যে সেই সামরিক শাসক এসে সংশোধনী তথাকথিত সংশোধনী নামে এটা পাল্টে দিতে পারবে। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে সেটাকে আমরা বাতিল করিয়েছি, আইনি প্রক্রিয়া হয়েছে, আন্দোলনের ফসল হিসাবে আমরা পেয়েছি যে আমাদের 12ই অনুচ্ছেদ সেটা আমরা ফিরে পেয়েছি। অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ হওয়াটাই হলো আমাদের শক্তির উৎস, নীতি আদর্শকে বাঁচিয়ে রাখার যে শক্তিটা সেখান থেকে আসে, আর সর্বোপরি তরুণ সমাজের বিবেক, তরুণ সমাজের ঐক্য, এই জিনিসটা দেখে কিন্তু আমি আজকে বলবেন যে আপনি এই সব খুব এত আশাবাদ কিভাবে ব্যক্ত করছেন, এই ভিত্তিতে যে আমাদের মাটি মানুষের মধ্যে যে শক্তি ব্যাপারে আমি অনেক সময় অন্ধবিশ্বাসের ভিত্তিতে বলেছি, সেটা আজকে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। অর্থাৎ যে অশুভ চক্র চেষ্টা করবে, চেষ্টা করেছে একবার না বহুবার, কিন্তু আমরা সেটাকে মোকাবিলা করেছি ঐক্যবদ্ধ হয়ে, সেই শক্তি আমরা সঞ্চয় করেছি যেটা দিয়ে সে অশুভ চক্রকে আমরা পরাজিত করতে পেরেছি। সেই জিনিসটা আমাদের মনে রেখেই কিন্তু আমাদের সামনে যে অবস্থায় সৃষ্টি হোক সেটা মোকাবিলা করে যেতে হবে এবং অগ্রসর হতে হবে।
সৈয়দ মাহমুদুল্লাহ,
এত দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক রাজনীতি চর্চা হয়েছে 75-এর পর থেকে সারা দেশে, সংবিধানকে তছনছ করা হয়েছে, সাম্প্রদায়িক করা হয়েছে ইত্যাদি করার সত্ত্বেও, এবং এই যে ভুল ইতিহাস, বিকৃত ইতিহাস পড়ানো হয়েছে দেশে, তারপরও যে তরুণ সমাজের ভিতরে এই চেতনা আছে এটা আমাদের জানাই ছিল না। শাহবাগ চত্বর আমাদেরকে জানিয়ে দিল যে না, আমাদের তরুণরা আমাদের ইতিহাস জেনে গেছে, প্রকৃত ইতিহাস, এবং তারা একটা অসাম্প্রদায়িক প্রাগ্রসর প্রগতিশীল মনোভাব তাদের মধ্যে আছে। এটাতে আমরা অত্যন্ত আশাবাদী যে এই চাপটা থাকবে, এই আদর্শবাদ থাকবে, সেই কারণে এই বিচার হবে। যদি তাতে এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা ইতিহাসের কাছে দায়ী থাকবে। অবশ্য এটা সত্য জামাত ইসলামী এবং তাদের অন্য দোসর রাজনৈতিক দলগুলো এইটা বানচাল করার জন্য পর্দার অন্তরালে নানাভাবে চেষ্টা চালিয়ে যাবে এবং তাদের বিদেশি মুরব্বীদেরকে দিয়ে সরকারের উপরে নানাভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা থাকবে। আমি সম্প্রতি কোথায় যেন পড়েছি, তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল আমাদের রাষ্ট্রপতির কাছে কিছুদিন আগে চিঠি পাঠিয়েছেন এদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, বিচার করে বিচার না করার জন্য। আমাদের রাষ্ট্রপতি ইচ্ছাগুলো তার কাছে লিখতে পারেন, তাদের দেশের কয়েকশো জেনারেল এবং অ্যাডমিরালকে তারা জেলে পাঠিয়েছেন এবং তাদেরকে বিচার করছেন, শত শত সাংবাদিককে আটক রেখেছেন, শত শত রাজনীতিককে আটক করেছেন। এই কারণে যে এই সরকার যে ইসলামপন্থী সরকার সে দেশে আছে, রাজীব তাইয়াব আরদাওয়ানের সেই সরকারের বিরুদ্ধে কু করার জন্য মিলিটারি চেষ্টা করেছিল, এই চেষ্টা করা তাও প্রকাশ হয়নি, গোপন চেষ্টা করেছিল, সেই জন্য পুরো আর্ম সার্ভিসেস এর অর্ধেক লোক সেখানে জেলে। সেই দেশের রাষ্ট্রপতি আমাদের এত বড় মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করে দেবার জন্য চিঠি লিখছেন, তো ফলে বিদেশি চাপও সৃষ্টি করার চেষ্টা হতে পারে এই আমাদের রাজনৈতিক কত কিছু দলের পক্ষ থেকে, জামাত এবং তাদের দোসরদের পক্ষ থেকে। তারপরও এই জাগ্রত জনমতকে হিসেব রেখে সরকার যদি বিচার সম্পন্ন করতে না পারে সেটা তাদের সমূহ ব্যর্থতা হবে।
আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাচ্ছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হ্যালো, হ্যালো, জি বলুন।
আমি বলছি মালয়েশিয়া থেকে, আব্দুল রশিদ।
হ্যাঁ বলুন ভাই।
আমি বলছি জি, আজকে দেশ স্বাধীন হওয়ার পর
জি
বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জাতীয়তা পার্টি এর সাথে
জি
কেন যুদ্ধ অপরাধীদের বিচার এতদিন না করা হলো?
হ্যাঁ,
এবং আজকে দীর্ঘ বহু বছর পর আজকে কেন এই বিচার আবার শুরু করা হলো?
আচ্ছা, এটাই কি আপনার প্রশ্ন?
এটাই আমার প্রশ্ন।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ডক্টর স্বাধীন মালিক,
আপনার জাতির ইতিহাসে কামাল স্যার যেটা বলছিলেন যে ধর্মস্থায়ী রাজনীতি, আমাদের ইতিহাসে ধর্মভিত্তিক রাজনীতি ছিঁড়ে এসছে, স্বৈরাচার মানে সামরিক শাসন ছিঁড়ে এসছে, এখন ওখান থেকে আমরা এখন মনে হয় শেষ পর্যন্ত থেকে আমরা বেরিয়ে আসছি। প্রশ্নের ক্ষেত্রে মালয়েশিয়ার রশিদ স্যার যেটা বললেন যে হ্যাঁ এতদিন হয় নাই কেন, এটা হচ্ছে জাতির ইতিহাসে মানে ওই খারাপ সময় যায় ভালো সময় আসে, সব জাতির ইতিহাসে খারাপ সময় থাকে এবং একটা সমাজ জাতির ইতিহাসে আমাদের যে তাদের 25-30 বছরে যে আমরা একটা মানে অসুস্থ অসুস্থ পরিস্থিতিতে ছিলাম বা অসুস্থ মূল্যবোধে আক্রান্ত হয়েছিলাম, এটা জাতির ইতিহাসে খুব বড় সময় না। এই জন্য আমি বলি আপনি আমেরিকারই কথা চিন্তা করেন যে আমেরিকার সংবিধান হয়েছিল 1789 সালে, কিন্তু এখান থেকে শুরু করে ধরেন এই যে আজকে যারা আমেরিকায় বসে যে বাংলা রেডিও শুনছে মানে মানে সাদা চামড়ার আমেরিকান না অর্থাৎ বাংলাদেশি আমেরিকান বা মুসলমান আমেরিকান, এই যে বাংলাদেশি আমেরিকান মুসলমান আমেরিকান এরা মানে সাদা চামড়া না হয়ে আমেরিকাতে যে ভোট দেওয়া যাবে এটা আমরা তাই ভুলে যাই, যেটা 1963 সালে সিভিল রাইটস অ্যাক্টে এটাকে নিশ্চিত করা হয়েছে যে আপনি সাদা চামড়া না হলেও আমেরিকার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন, ভোট দিতে পারবেন। এটা কিন্তু আমেরিকাতে 60-এর দশকের ঘটনা এবং আমেরিকাতেও এই মানে সাদা চামড়া না হয়ে অন্যান্য জাতি ধর্ম ভোট দেওয়া শুরু
করেছে
বেসিক্যালি 1972 থেকে। তো ওইভাবে যদি দেখেন ইতিহাস পরিক্রমায় আমরা মাত্র দেশ স্বাধীন হয়েছে 40-42 বছর, এই তুলনায় আমরা কিন্তু অনেক আগিয়ে গেছি। আমরা মানে আমাদের যে রাজনীতির বা গণতান্ত্রিক মূল্যবোধ বা আমাদের সাংবিধানিক যেই যে মূল্যবোধগুলি মাঝখানে কিছু খারাপ সময় গিয়েছিল কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু দুনিয়ার অনেক দেশের গণতান্ত্রিক চেতনা থেকে সাংবিধানিক অধিকার আমরা অনেক আগিয়ে গেছি। হ্যাঁ ওইটিকে আমি ওই প্রশ্নের কথা এটা বলছি যে হ্যাঁ বাস্তবে কিছু সময় দিয়েছিল যেখানে আমরা এটা আমরা সুরাহা করতে পারি নাই,
আমাদের সময় তো শেষ হয়ে আসছে প্রায়, আমি এখানে একটু মানে বলছি ডক্টর কামাল হোসেনের কাছে বলছি যে ওনাকে বলেছিলাম আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শহীদ মিনারে যাওয়ার জন্য ওনাকে কিছু আগে ছেড়ে দেবো, তো ডক্টর কামাল হোসেন আপনার কি সময় হয়েছে যাওয়া?
না
আমি একটি একজন শ্রোতা এক্ষুনি ইমেলে প্রশ্ন ডক্টর কামাল হোসেন একজন শ্রোতা না আমি একজন শ্রোতা নাজমুল হক উনি ইমেল করে প্রশ্ন করেছেন যে শাহবাগ আন্দোলন যে হচ্ছে সেখানে কি তরুণ লিডারশিপ বা নেতৃত্ব গড়ে উঠছে যার একটা অভাব বাংলাদেশে তরুণ নেতৃত্বের? এই প্রশ্নটি জবাব
আমি মনে করি যে যেটা আমরা দেখেছি এটা তো তাদের একটা নেতৃত্বের মধ্যে দিয়ে সে উদ্যোগ নিয়েছে, এটা বলিষ্ঠ একটা উদ্যোগ সবাই মিলে নিয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে থেকে কিন্তু যারা এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে তারা সে অপসীন ভাবে থাকবে, কোন রকমের হুমকির মুখে তারা পিছপা হবে না।
আরেকটি ছোট
আমরা লক্ষ্য করছি যে 16 দিন হয়ে গেছে
আরেকজন শ্রোতা
দৃঢ়তার পরিচয় দিচ্ছে,
জি আরেকজন
শ্রোতার পরিচয় দিচ্ছে,
আরেকজন শ্রোতা অনেকক্ষণ
কোন রকমের হটকারিতার মধ্যে তারা নাই, একদম শান্তিপূর্ণ, এত হাজার হাজার ছেলেরা ওখানে মেয়েরা আছে একদম শান্তিপূর্ণ ভাবে তারা আন্দোলনের যে একটা শক্তি।
হ্যাঁ আরেকজন শ্রোতা ডক্টর কামাল হোসেন অনেকক্ষণ অপেক্ষা করছেন টেলিফোনে, তার প্রশ্নটা আমরা নিয়ে নিই,
প্রতি যে একটা যে তাদের কমিটমেন্ট সেটা প্রকাশ বেরিয়ে আসছে।
আচ্ছা হ্যালো হ্যালো
আমি নওশিন বলছিলাম ঢাকা থেকে।
হ্যাঁ
আমার প্রশ্নটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্বগুলোকে যদি নিষিদ্ধ করে দেয়া হয় পরবর্তীতে তারা গোপন তৎপরতার মাধ্যমে জনজীবনকে আরো বিপর্যস্ত করে তুলবে এরকম একটা ঝুঁকি থেকে যায় কিনা?
প্রশ্নটা এটাই
জি,
মানে তারা আরো তৎপর হয়ে উঠবে কিনা আরো এরকম,
হয়তো এটা একটা গোপন তৎপরতার মাধ্যমে তারা তাদের কার্যক্রমটাকে পরিচালনা করবে যেটা হয়তো এখন মানে প্রকাশ্যে যে ধরনের তৎপরতা চালাচ্ছিল তার পরিবর্তে গোপনে হয়তো অন্য ধরনের বিপর্যস্ততা তৈরি করবে জনজীবনের জন্য, এরকম একটা ঝুঁকি কি থেকে যায়?
আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
ধন্যবাদ
ডক্টর স্বাধীন মালিক, আপনি শুনলেন তো প্রশ্ন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করলে বিরূপ তৎপরতার আশঙ্কা থাকে কিনা?
অবশ্যই, কিন্তু সেই ভয়ে কি আমরা ওই ঝুঁকিটা নিব না?
হ্যাঁ
গোপন তৎপরতা একটা আশঙ্কা তো নিশ্চয়ই আছে, কিন্তু ওই ভয় পেয়ে তাদের এই এত অশুভ চক্রের বিরুদ্ধে কি আমরা পদক্ষেপ নেব না জান না কি আমরা ভয় পেয়ে মানে গুটিয়ে যাব, মানে ভয় পেয়ে গুটিয়ে গেলে তাহলে মুক্তিযুদ্ধই করা হতো না, তখন তো প্রশ্ন করতে হয় মুক্তিযুদ্ধ যদি এইভাবে ঢাল টাল অন্যায় যুদ্ধে নেমে গেলেন, যুদ্ধে নেমে গেলে তো অনেক ক্ষয়ক্ষতি হবে, তো তাহলে বাবা যুদ্ধে নামার কি দরকার? কিন্তু বাঙালি তো ওইরকম জাতি না, মানে হ্যাঁ যে কোনো একটা বড় কাজ করতে গেলে বাধা আসবে, ক্ষতি হবে,
ঝুঁকি নিতেই হবে,
ক্ষতি বা বিপদের কথা চিন্তা করে পিছিয়ে গেলে হবে না, এবং বাঙালিটা পিছিয়ে যাওয়ার তো লোক না রে বাবা।
ধন্যবাদ সাইদ মাহমুদুল্লাহ।
ঝুঁকি আছে কিন্তু ওই যে যেরকম শিবসেনা আর বিজেপি, বিজেপি ঠিক ডাইরেক্টই ধর্মভিত্তিক হিন্দু রাম রাজত্ব কায়েম করার কথা সেভাবে বলে না যেটা শিবসেনা বলে, বিজেপি থাকবে তেমনিভাবে বাংলাদেশে এমন দল থাকবে যারা ধর্মভিত্তিক রাজনীতি যারা চায় তাদেরকে রিপ্রেজেন্ট করবে, তবে ওই ধর্মের আদর্শের ভিত্তিতে কোরআন এবং সুন্নার ভিত্তিতে যদি তারা বলে থাকেন একেবারে সব ধর্মীয় আইন হবে এই জিনিসটা হবে না, এটা তো বাংলাদেশে এই পর্যন্ত হয়নি, ফলে সেই রকম মানে রাষ্ট্র বাংলাদেশে করা তাদের যে আকাঙ্ক্ষা সেটা হয়তো তারা করতে পারবে না, কিন্তু তারা দেশব্যাপী তাদের কর্মতৎপরতা চালিয়ে যাবে, গোপন চালাবে, প্রকাশ্যে চালাবে, যেমন বাংলাদেশে কয়েক হাজার কিন্ডার গার্ডেন খুলেছে জামাত ইসলামী, অনেকে যেটা জানেন না বেশিরভাগ কিন্ডার গার্ডেন কিন্তু জামাত ইসলামের, তেমনি ভাবে তারা জনমত তৈরি করছে, তাদের প্রভাব বিস্তার করছে, যেটা আগে জামাত ইসলামী যেমন ছিল ইউনিভার্সিটি এবং কলেজ ভিত্তিক সাম্প্রতিক কয়েক বছরে তারা মাদ্রাসায় ঢুকেছে, তো ফলে এই তাদের ছাত্রদের মাধ্যমে তারা দেশব্যাপী তাদের কাজ চালিয়ে যাবে এবং তাদের চেষ্টা নিশ্চয়ই থাকবে যে জনমত এমন ভাবে প্রভাবিত করা, এমন ভাবে তৈরি করা যাতে করে অ্যাসেম্বলিতে তাদের লোকেরাই কেবল মানে বেশি সংখ্যায় বা অত্যন্ত বিপুল সংখ্যায় নির্বাচিত হয়, সেই লক্ষ্যে তারা কাজ করবে এবং এক সময় তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।
এখানে কি
তখন
ডক্টর সাদিম মালিক কিছু বলবেন?
আমি মানে এই বড় হওয়ার কিশোর বয়স থেকে ষাটের শেষের থেকেই শুনে আসছি, কিন্তু হ্যাঁ এবং এই তৎপরতা আমি বলবো যে জামাত ইসলামকে যারা এইভাবে সাহায্য সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়েছে, ওরা যদি আজকে নিজেদের অডিট করে
তাহলে দেখবে যে তার একটা বিরাট ফেলিওর, কারণ বাংলাদেশে এত কিছু ছোটবেলা থেকে শুনে আসছি যে এত সংগঠিত, এত বেশি ডিসিপ্লিন, এত বেশি ক্যাডার, এত এত বেশি এই আছে।
আসলে আমাদের হাতে আর সময় নেই একেবারে।
শেষ কথা হলো যে গত 40 বছরে তাদের ভোট এই 5-6 বা 7% বেশি বাড়ে নাই। এত কিছু যদি তারা 8 বছর ধরে করতো,
আমাদের আসলে হাতে একদম সময় নেই।
আমরা পেয়েছি যে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা হলো সচেতন মানুষ, বিবেকবান মানুষের ঐক্যের মানে পটল, এবং সেই আজকে আমরা লক্ষ্য করেছি 40-42 বছর পরে যে সেই নীতি আদর্শকে আমরা সংবিধানের যে নীতিগুলোকে ধরে রেখে যদি আমরা সুস্থ রাজনীতির মধ্যে সুস্থ রাজনীতি দেশে থাকে, জনগণ ক্ষমতার মালিক হিসাবে ভূমিকা রাখে, তখন অশুভ চক্রকে তারা
আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের শেষ করতে হবে,
মানতে বাধ্য হবে।
ডক্টর কামাল হোসেন, ডক্টর স্বাধীন মালিক, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং শ্রোতারা যারা প্রশ্ন করলেন, যারা শুনলেন, সবার জন্য শুভেচ্ছা রইল। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।